দানিয়েলের পুস্তক সংখ্যা ২৪, নিমরোদ, নেবুখাদনেজর এবং বেলশাজার। দানিয়েল ও প্রকাশিত বাক্য এই দুই পুস্তক আসলে একই গ্রন্থ, যেমন নিঃসন্দেহে পুরাতন নিয়ম ও নতুন নিয়ম একই গ্রন্থ। অনুগ্রহের সময় শেষ হওয়ার ঠিক আগে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের সিলমোহর খোলা হয়,
আর তিনি আমাকে বললেন, এই গ্রন্থের ভবিষ্যৎবাণীর বাণীসমূহ সিলমোহর করো না, কারণ সময় নিকটে। যে অধার্মিক সে যেন অধার্মিকই থাকে, এবং যে অপবিত্র সে যেন অপবিত্রই থাকে, এবং যে ধার্মিক সে যেন ধার্মিকই থাকে, এবং যে পবিত্র সে যেন পবিত্রই থাকে। আর দেখ, আমি শীঘ্রই আসছি, এবং আমার প্রতিফল আমার সঙ্গে আছে, যাতে প্রত্যেককে তার কর্ম অনুসারে দিতে পারি। আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, প্রথম ও শেষ। প্রকাশিত বাক্য ২২:১৩।
বাইবেলীয় প্রথম উল্লেখের নিয়ম, যার মধ্যে রয়েছে এই সত্য যে কোনো কিছুর সমাপ্তি তার শুরু দ্বারা চিত্রিত হয়, দানিয়েলের পুস্তকের প্রথম তিন অধ্যায়ের গুরুত্বকে জোর দেয়, কারণ এগুলোই সেই বইয়ের মধ্যে প্রথম উল্লিখিত সত্য যে বইটি দানিয়েল ও প্রকাশিত বাক্য এই দুই পুস্তক নিয়ে গঠিত। যীশু আলফা ও ওমেগা, সুতরাং দানিয়েল ও প্রকাশিত বাক্য এই দুই পুস্তক নিয়ে গঠিত বইটির শুরু অবশ্যই সেই সত্যকে প্রতিনিধিত্ব করবে যার মোহর শেষকালে খোলা হয়। তাহলে এক স্তরে যে সত্যের মোহর খোলা হয় সেটাই প্রকাশিত বাক্যের ১৪ অধ্যায়ের স্বর্গদূতদের শাশ্বত সুসমাচার।
প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায়ের প্রথম পদে উপস্থাপিত যীশু খ্রিস্টের প্রকাশ হল সেই বার্তা যা সময় নিকটে হলে মণ্ডলীদের কাছে পৌঁছে দিতে হবে, এবং প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায়ে যে সময় নিকটে বলা হয়েছে তা অবশ্যই সেই একই সময় যা প্রকাশিত বাক্যের ২২ অধ্যায়ে কৃপাকাল বন্ধ হওয়ার ঠিক আগে সময় নিকটে হিসেবে উল্লেখ করা হয়েছে।
যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য যা ঈশ্বর তাঁকে দিলেন, যেন তিনি তার দাসদের সেই বিষয়সমূহ দেখান যেগুলি অচিরেই ঘটিতে চলিয়াছে, এবং তিনি নিজের স্বর্গদূতের দ্বারা তাহা তার দাস যোহনের কাছে প্রেরণ করিয়া চিহ্ন দ্বারা প্রকাশ করিলেন, যিনি ঈশ্বরের বাক্য ও যীশু খ্রিস্টের সাক্ষ্যের, এবং তিনি যা কিছু দেখিলেন তাহার সাক্ষ্য দিলেন। ধন্য সেই ব্যক্তি যে পড়ে, এবং ধন্য তাহারা যারা এই ভাববাণীর বাক্যগুলি শোনে এবং তাতে লিখিত বিষয়গুলি পালন করে, কারণ সময় সন্নিকটে। প্রকাশিত বাক্য আক বাপ দুঃখে।
যে বার্তাটি হল চূড়ান্ত বার্তা যা সময় নিকটে হলে কৃপাকাল শেষ হওয়ার ঠিক আগে সিলমোহর খোলা হয়, সেটিই দ্বিতীয় দেবদূত ও মধ্যরাত্রির আহ্বানের পরবর্তী বৃষ্টির বার্তা। এটি সাত বজ্রধ্বনির গুপ্ত ইতিহাস সংশ্লিষ্ট সত্য। এটি সাতটির মধ্যে অষ্টম সত্তার উদ্ঘাটন, এবং যে সোনালী সুতাটি এই সব মূল্যবান উদ্ঘাটনকে একত্রে বুনে খ্রিস্টের ধার্মিকতার সুন্দর বস্ত্র রচনা করে তা হল লেবীয় পুস্তকের ২৬ অধ্যায়ের মূল্যবান সাত গুণ, দানিয়েলের প্রথম অধ্যায় এবং আবারও দানিয়েলের প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত সেই বার্তাই, দ্বিতীয় অধ্যায়ের রহস্য ও সেই বার্তা।
দানিয়েলের প্রথম অধ্যায় প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে, এবং যেমন প্রকাশিত বাক্যের ১৪ অধ্যায়ের প্রথম স্বর্গদূতের বার্তায় তিন স্বর্গদূতের বার্তার সব ভবিষ্যৎবাণীমূলক মাইলফলক উপস্থাপিত হয়েছে, তেমনি তিনটি বার্তার সব ভবিষ্যৎবাণীমূলক মাইলফলকই দানিয়েলের প্রথম অধ্যায়ে প্রতিনিধিত্ব করা হয়েছে। ওই উপাদানগুলি হল ত্রিধাপের পরীক্ষা প্রক্রিয়া, যা দানিয়েলের প্রথম অধ্যায়ে প্রথমে আহার সম্পর্কিত একটি পরীক্ষা হিসেবে প্রতিভাত হয়। এরপর একটি দৃশ্যগত পরীক্ষা আসে, যা শেষ পর্যন্ত একটি লিটমাস পরীক্ষায় পর্যবসিত হয়। প্রথম অধ্যায় যখন দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের সাথে সম্পর্কিত করে দেখা হয়, তখন প্রথমটি আহার সম্পর্কিত পরীক্ষা, দ্বিতীয়টি দৃশ্যগত পরীক্ষা, আর তৃতীয়টি লিটমাস পরীক্ষা প্রতিনিধিত্ব করে। প্রকাশিত বাক্যের ১৪ অধ্যায়ের তিন স্বর্গদূতের বার্তা এবং দানিয়েলের প্রথম থেকে তৃতীয় অধ্যায় ত্রিধাপের পরীক্ষা প্রক্রিয়ার চারটি সাক্ষ্য প্রদান করে।
দানিয়েলের চতুর্থ ও পঞ্চম অধ্যায় অত্যন্ত গভীর এক ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের রেখাকে উপস্থাপন করে। এই দুই অধ্যায়ে যে রেখা গঠন করে তাতে অন্তত ৬টি স্বতন্ত্র ভবিষ্যৎবাণীমূলক রেখা অন্তর্ভুক্ত। সেগুলোর একটি শুরু হয় খ্রিস্টপূর্ব ৭২৩ সালে এবং রবিবারের আইন পর্যন্ত অব্যাহত থাকে। ৬টির আরেকটি রেখা ১৭৯৮ সালের ইতিহাসকে রবিবারের আইন পর্যন্ত উপস্থাপন করে, এবং সেই রেখায় একই সঙ্গে তিনটি ভবিষ্যৎবাণীর রেখা উপস্থাপিত হয়, পৃথিবী থেকে উঠা জন্তুর রেখা, যুক্তরাষ্ট্র, তারপর প্রোটেস্ট্যান্ট শিংয়ের রেখা এবং রিপাবলিকান শিংয়ের রেখা, এগুলো একত্রে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎবাণীমূলক রেখার সূচনায় পঞ্চম একটি রেখা প্রতিষ্ঠা করে। সেই রেখাটি 1758 সালে দানিয়েলের সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়ের মোহার খোলা চিহ্নিত করে। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎবাণীমূলক রেখার সমাপ্তিতে ষষ্ঠ একটি রেখা গঠিত হয়, যা 1999 সালে দানিয়েলের দশম, একাদশ ও দ্বাদশ অধ্যায়ের মোহার খোলা চিহ্নিত করে।
দানিয়েল গ্রন্থের চতুর্থ অধ্যায়ে উপস্থাপিত পৃথিবীর জন্তুর ভবিষ্যৎবাণীমূলক ধারার সূচনা সাত সময় প্রতীক দ্বারা চিহ্নিত এবং ওই ধারার সমাপ্তিও সাত সময় প্রতীক দ্বারা চিহ্নিত। অধ্যায় সাত, আট ও নয়ের সিল মোচনের মাধ্যমে উপস্থাপিত যে ইতিহাস পর্ব, তার শুরু ও শেষও সাত সময় প্রতীক দ্বারা চিহ্নিত। দানিয়েল গ্রন্থের দশ, এগারো ও বারো অধ্যায়ের সিল মোচনের মাধ্যমে উপস্থাপিত ইতিহাস পর্বের শুরু ও শেষও সাত সময় দ্বারা চিহ্নিত।
1798 সালে শেষকালের সময়ে দানিয়েলের সাত, আট ও নয় অধ্যায়ের সিলমোহর খোলা হলে যে ঐতিহাসিক সময়কাল শুরু হয় তার সমাপ্তি ঘটে 1830 সালে। শেষকালের সময়ে দানিয়েলের দশ, এগারো ও বারো অধ্যায়ের সিলমোহর খোলা হলে যে ঐতিহাসিক সময়কাল শুরু হয় তা 1979 সালে শুরু হয়। 1830 থেকে 1979 পর্যন্ত সময় হল 126 বছর। 126 বছর 1260 বছরের দশ ভাগের এক ভাগ, অর্থাৎ দশমাংশ। সুতরাং সংখ্যা 126 1260 বছরের একটি প্রতীক, যা অরণ্যকে প্রতিনিধিত্ব করে, আর সেই অরণ্য নিজেই সাত সময়ের 2520 বছরের প্রতীক।
এই বাস্তবতা দেখায় যে পৃথিবীর জন্তুর ইতিহাসে আরম্ভে প্রথম স্বর্গদূতের আন্দোলনে এবং সমাপ্তিতে তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে উভয় আন্দোলনের শুরু ও শেষই সাত সময়কাল দ্বারা চিহ্নিত, এবং এই দুই আন্দোলনের মধ্যবর্তী যে সময় তাদেরকে সংযুক্ত করে সেটিও সাত সময়কাল দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
পংক্তির পর পংক্তি এই বাইবেলীয় পদ্ধতি প্রয়োগ না করলে এই ধরনের প্রকাশ দেখা ও বোঝা অসম্ভব, কারণ ওই পদ্ধতি ছাড়া সিল মোহর করা বইটি ধর্মতত্ত্বের বিদ্যায় শিক্ষিত কারো হাতে তুলে দিয়ে তাকে জিজ্ঞেস করা হতে পারে সিল মোহর করা সেই বইটির অর্থ কী। মতামতের অহংকার তাকে এই কথা বলাতে প্ররোচিত করবে যে সিল মোহর করা বইটি বোঝা যায় না, কারণ তা সিল মোহর করা। এরপর আপনি সেই সিল মোহর করা বইটি নিয়ে সেই আলোকিত ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত ও নির্বিজিত করা পালের কারো হাতে দিতে পারেন, আর যে পাল ধর্মতত্ত্ববিদের উপকথার পদের ভোজে অভ্যস্ত হয়ে আরামপ্রিয় হয়ে উঠেছে তারা সিল মোহর করা বইটির কোনো প্রয়োগ করতে বিরত থাকবে, কারণ তারা খুব ভালো করেই জানে যে সত্য কী তা নির্ধারণের জন্য কেবল ধর্মতাত্ত্বিক সনহেদ্রিনের সদস্যরাই নিয়োজিত।
স্থির হও এবং বিস্মিত হও, চিৎকার করো, হ্যাঁ চিৎকার করো, তারা মাতাল কিন্তু দ্রাক্ষারসে নয়, তারা টলছে কিন্তু শক্ত মদে নয়, কারণ প্রভু তোমাদের ওপর গভীর নিদ্রার আত্মা ঢেলে দিয়েছেন এবং তোমাদের চোখ বন্ধ করে দিয়েছেন, নবীরা ও তোমাদের শাসকেরা, দ্রষ্টারা, তাদের তিনি ঢেকে দিয়েছেন, আর সব দর্শন তোমাদের কাছে এমন হয়ে গেছে যেন সিল মোহর করা একটি বইয়ের বাক্যসমূহ, যা লোকেরা একজন শিক্ষিত ব্যক্তির হাতে দিয়ে বলে এটি পড়ুন অনুগ্রহ করে, আর তিনি বলেন আমি শিক্ষিত নই।
অতএব প্রভু বলেন, যেহেতু এই জনগণ মুখে আমার নিকটে আসে এবং তাদের ঠোঁটও দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধান দ্বারা শেখানো বিষয় মাত্র, অতএব দেখ আমি এক আশ্চর্য কাজ ও এক বিস্ময়কর কার্য করব, কারণ তাদের জ্ঞানীদের জ্ঞান নাশ হবে এবং তাদের বিচক্ষণদের বুদ্ধি গোপন হবে, ধিক তাদের যারা প্রভুর কাছ থেকে তাদের পরামর্শ গভীরভাবে লুকাতে চায় এবং যাদের কাজ অন্ধকারে হয় এবং তারা বলে কে আমাদের দেখে এবং কে আমাদের জানে, নিশ্চয়ই তোমাদের জিনিসগুলিকে উল্টেপাল্টে দেওয়া কুমারের মাটির মতো গণ্য হবে, কারণ কি নির্মিত বস্তু তাকে যে তাকে বানিয়েছে বলবে সে আমাকে বানায়নি, বা গঠিত বস্তু তাকে যে তাকে গঠন করেছে বলবে তার কোনো বুদ্ধি ছিল না।
এই বিষয়ে বলা প্রতিটি কথা পূর্ণ হবে। কিছু লোক আছে যারা ঈশ্বরের সামনে তাদের হৃদয় নম্র করে না এবং সোজাসুজি চলেও না, তারা তাদের প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে রাখে এবং পতিত স্বর্গদূতের সঙ্গে সঙ্গ রাখে, যে মিথ্যাকে ভালোবাসে এবং মিথ্যা বানায়, শত্রু যাদের দিয়ে আধো অন্ধকারে থাকা লোকদের প্রতারিত করতে পারে তাদের উপর সে আত্মা ঢেলে দেয়। কেউ কেউ যে অন্ধকার আধিপত্য করছে তাতে আবিষ্ট হয়ে পড়ছে এবং সত্যকে সরিয়ে রেখে ভ্রান্তিকে স্থান দিচ্ছে। ভবিষ্যৎবাণীতে নির্দেশিত দিনটি এসে গেছে। যীশুখ্রিস্টকে বোঝা হয় না, যীশুখ্রিস্ট তাদের কাছে একটি কল্পকথা। পৃথিবীর ইতিহাসের এই পর্যায়ে অনেকে মাতাল মানুষের মতো আচরণ করছে। থেমে দাঁড়াও, বিস্মিত হও, চিৎকার করো আর চিৎকার করো। তারা মাতাল কিন্তু মদে নয়, তারা টলতে থাকে কিন্তু শক্ত মদে নয়, কারণ প্রভু তো গভীর নিদ্রার আত্মা ঢেলে দিয়েছেন এবং তোমাদের চোখ বন্ধ করেছেন। নবী এবং তোমাদের শাসনকর্তারা, দ্রষ্টারা, তাদের তিনি আচ্ছাদিত করেছেন। আত্মিক মাতলামি এসে পড়েছে অনেকের উপর, যারা মনে করে তারাই সেই জাতি যারা উচ্চে উন্নীত হবে। তাদের ধর্মীয় বিশ্বাস ঠিক যেমন এই শাস্ত্রে বর্ণিত হয়েছে তেমনই। এর প্রভাবে তারা সোজা চলতে পারে না, তাদের কর্মকাণ্ডে তারা আঁকাবাঁকা পথ তৈরি করে, একজন তারপর আরেকজন, তারা দুলতে দুলতে এদিক সেদিক টলে। প্রভু তাদের দিকে গভীর করুণায় তাকান। সত্যের পথ তারা জানে না, তারা বৈজ্ঞানিক কূটকৌশলী, আর যাদের স্বচ্ছ আত্মিক দৃষ্টি থাকার কারণে সাহায্য করতে পারা ও করা উচিত ছিল তারাই প্রতারিত হয়েছে এবং এক মন্দ কাজকে সমর্থন করছে। এই অন্তিম দিনগুলির ঘটনাপ্রবাহ শীঘ্রই চূড়ান্ত রূপ নেবে, যখন এই আধ্যাত্মবাদী প্রতারণাগুলো তাদের প্রকৃত রূপে, অশুভ আত্মাদের গুপ্ত কার্যকলাপ, প্রকাশিত হবে। তখন যারা এতে কোনো ভূমিকা রেখেছেন তারা বুদ্ধিভ্রষ্ট মানুষের মতো হয়ে পড়বেন। অতএব প্রভু বলেন, যেহেতু এই জাতি মুখ দিয়ে আমার কাছে আসে এবং ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমাকে থেকে বহুদূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধান দ্বারা শেখানো, সুতরাং দেখো, আমি এই জাতির মধ্যে এক আশ্চর্য কাজ করব। হ্যাঁ, এক আশ্চর্য কাজ ও বিস্ময়, কারণ তাদের জ্ঞানীদের প্রজ্ঞা নাশ হবে এবং তাদের বিচক্ষণদের বুদ্ধি আড়াল হবে। ধিক তাদের যারা প্রভুর কাছ থেকে তাদের পরামর্শ অতি গভীরে লুকাতে চায় এবং যাদের কাজ অন্ধকারে, এবং তারা বলে, কে আমাদের দেখে আর কে আমাদের জানে। নিশ্চয়ই তোমাদের উল্টাপাল্টা করা ব্যাপার কুমারের মাটির মতো গণ্য হবে, কারণ কাজ কি তাকে, যিনি তা করেছেন বলবে, তিনি আমাকে বানাননি, অথবা গঠিত বস্তু কি তাকে, যিনি তা গঠন করেছেন বলবে, তার কোনো বুদ্ধি ছিল না। আমার কাছে প্রকাশিত হয়েছে যে আমাদের অভিজ্ঞতায় আমরা অতীতে যেমন বর্তমানে তেমনই ঠিক এই একই অবস্থার মুখোমুখি হয়েছি এবং হচ্ছি। যাদের কাছে মহান আলো এবং অসাধারণ বিশেষাধিকার ছিল এমন লোকেরা নিজেদের জ্ঞানী মনে করে, এমন নেতাদের কথা মেনে নিয়েছে যারা প্রভুর দ্বারা বহুল অনুগ্রহ প্রাপ্ত ও আশীর্বাদ পুষ্ট হলেও নিজেদেরকে ঈশ্বরের হাত থেকে সরিয়ে শত্রুর শিবিরে স্থান করে নিয়েছে। বিশ্ব প্রতারণামূল্যক ভ্রান্তির বন্যায় প্লাবিত হবে। একটি মানব মস্তিষ্ক এই ভ্রান্তিগুলো গ্রহণ করলে তা অন্য মানব মস্তিষ্কের ওপর প্রভাব ফেলবে, যারা ঈশ্বরের সত্যের অমূল্য প্রমাণকে মিথ্যায় পরিণত করে আসছে। এরা পতিত স্বর্গদূতদের দ্বারা প্রতারিত হবে, অথচ তাদের উচিত ছিল হিসাব দিতে, বাধ্যদের মতো আত্মাদের জন্য প্রহরা দিতে, বিশ্বস্ত প্রহরী হয়ে দাঁড়ানো। তারা তাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র নামিয়ে রেখেছে এবং প্রলুব্ধকারী আত্মাদের কথায় কান দিয়েছে। তারা ঈশ্বরের পরামর্শকে নিষ্ফল করে তার সতর্কতা ও ভর্ৎসনাকে পাশে সরিয়ে দেয় এবং প্রলুব্ধকারী আত্মা ও দৈত্যদের শিক্ষার কথায় কান দিয়ে নিঃসন্দেহে শয়তানের পক্ষেই অবস্থান নেয়। আধ্যাত্মিক মাতলামি এখন এমন মানুষদের গ্রাস করেছে যাদের শক্ত মদের নেশায় টালমাটাল মানুষের মতো টলতে থাকার কথা নয়। অপরাধ ও অনিয়ম, জালিয়াতি, প্রতারণা এবং অবিচারপূর্ণ আচরণে পৃথিবী ভরে উঠেছে। যে নেতা স্বর্গীয় আদালতসমূহে বিদ্রোহ করেছিল তার শিক্ষার সাথে সঙ্গতি রেখে ইতিহাস পুনরাবৃত্ত হবে। আমি নিকট ভবিষ্যতে কি হবে তা নির্দিষ্ট করে বলতে পারতাম, কিন্তু সময় এখনও আসেনি। শয়তানের চতুর কৌশলের মাধ্যমে মৃতদের রূপ দেখা দেবে, আর অনেকেই সেই জনের সঙ্গে যোগ দেবে যে মিথ্যাকে ভালোবাসে ও তা রচনা করে। আমি আমাদের লোকদের সতর্ক করছি যে আমাদেরই মধ্যে কিছু লোক বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেবে এবং প্রলোভন সৃষ্টিকারী আত্মাদের ও শয়তানি মতবাদসমূহের প্রতি কর্ণপাত করবে এবং তাদের দ্বারা সত্য নিন্দিত হবে। ব্যাটল ক্রিক লেটার্স, 12/23-12/25।
দানিয়েলের প্রথম অধ্যায়, যা প্রকাশিত বাক্য চদ্দের প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে, তা পৃথিবী উদ্ভূত জন্তুর প্রারম্ভিক ইতিহাসের সাথে সাযুজ্যপূর্ণ। প্রকাশিত বাক্য চদ্দর তিন স্বর্গদূতের বার্তা সমূহকে
প্রতিনিধিত্বকারী দানিয়েলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় যুক্তরাষ্ট্রের সমাপ্তির সাথে সাযুজ্যপূর্ণ। নেবুকোদনেজার প্রথম স্বর্গদূতের ইতিহাস এবং দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়কে প্রতিনিধিত্ব করে। বেলশজ্জর তৃতীয় স্বর্গদূতের ইতিহাস এবং দানিয়েল পুস্তকের প্রথম তিন অধ্যায়কে প্রতিনিধিত্ব করে।
বাবিলনের শেষ শাসকের নিকট, যেমনটি প্রতীকী রূপে তার প্রথম শাসকের নিকটও এসেছিল, ঐশ্বরিক প্রহরীর দণ্ডাদেশ এসে পৌঁছেছিল, হে রাজা, তোমার প্রতি এ কথা বলা হয়েছে, রাজ্য তোমার নিকট হইতে অপসারিত হইয়াছে। দানিয়েল চরি তিঙ্ক, প্রফেটস অ্যান্ড কিংস 533।
আমরা পরবর্তী প্রবন্ধে নেবুচাদোনেজার এবং বেলশাজার সম্পর্কে আমাদের অধ্যয়ন চালিয়ে যাব।
ঈশ্বরের শক্তির এই প্রদর্শনে ভীতশ্রদ্ধায় অভিভূত বেলশাসর, যা দেখিয়েছিল যে তারা যদিও জানত না, তবু তাদের মধ্যে এক সাক্ষী ছিল, জীবন্ত ঈশ্বরের কর্ম ও তার শক্তি জানতে এবং তার ইচ্ছা পালন করতে মহাসুযোগ পেয়েছিল, সে সত্যের অনেক আলো পেয়েছিল। তার পিতামহ নেবুখদনেজ্জরকে ঈশ্বরকে ভুলে নিজেকে মহিমান্বিত করার বিপদের বিষয়ে সতর্ক করা হয়েছিল। মানুষের সমাজ থেকে তার নির্বাসন এবং মাঠের পশুদের সঙ্গে তার সঙ্গ সম্পর্কে বেলশাসর জানত, অথচ এই সত্যগুলো, যা তার জন্য শিক্ষা হওয়া উচিত ছিল, সে এমনভাবে উপেক্ষা করল যেন সেগুলো কখনো ঘটেনি, এবং সে তার পিতামহের পাপগুলোই পুনরাবৃত্তি করতে থাকল। যেসব অপরাধ নেবুখদনেজ্জরের ওপর ঈশ্বরের বিচার নামিয়ে এনেছিল, সেগুলো করতেও সে সাহস করল। সে দণ্ডিত হয়েছিল, শুধু যে সে নিজে দুষ্কর্ম করছিল তাই নয়, বরং এই কারণেও যে সঠিক হওয়ার যে সুযোগ ও সক্ষমতা তার ছিল, যদি তা চর্চা করা হতো সে তা কাজে লাগায়নি। টেস্টিমনিস টু মিনিস্টার্স 36।